ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामयम् तदातिशोपदान्तिकम् वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतम् परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादा सहगना ललिता श्रीविशाखानितांश्च वाञ्छाकल्पतरुभश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द प्रियद्वैत गदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जय मुद्रयेत् मुखं करोति वातलं पुङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्यैश्वरं। नम ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकासमन्विते नामे। আজকে আমরা শ্রীমদ্ভাগবতম তৃতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় ৩৫ নম্বর শ্লোক শ্রবণ করব। তারপরে গতকাল যেখানে পর্যন্ত আমরা ঝুলন যাত্রা সম্পর্কে শ্রবণ করেছিলাম তারপর থেকে শ্রবণ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ॐ नमः भगवते वासुदेवाय। एतच्छत भगवतो दैवकर्मात्मरूपिणा कश्चिद्धात् उपाकर्तुं जोगमायावलोदयम्। एतच्छत भगवतो दैवकर्मात्मरूपिणां कश्चिद्धादुपाकर्तुं जोगमायाबलोदयम्। एतच्छतार्भगवतो दैवकर्मात्मरूपिणां कश्चिद्धादुपाकर्तुं जोगमायाबलोदयम्। অনুবাদ। হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্য কাল, কর্ম ও শক্তির মাহাত্ম্য কে নিরূপণ করতে পারে বা মাপতে পারে? তাৎপর্য, কূপমণ্ডূক সদৃশ দার্শনিকরা ভগবানের যোগমায়ার দ্বারা প্রদর্শিত বিরাট রূপ সম্বন্ধে কল্পনা জল্পনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিরাট রূপের আয়তন মাপা কারো পক্ষেই সম্ভব নয়। ভগবদ গীতা 11:16 শ্লোকে সর্বজনস্বীকৃত ভগবত ভক্ত অর্জুন বলেছেন, অনেক বাহু দরবক্ত্র নেত্রম পশ্যামিতম সর্বত অনন্ত রূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপম। হে প্রভু, হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, আমি সর্বত্র আপনার অসংখ্য বাহু, উদর, মুখ ও নেত্র দর্শন করছি ও সেই সবই অন্তহীন। আমি সেই রূপের অন্ত মধ্য আদি খুঁজে পাই না। ভগবদ গীতার উপদেশ বিশেষভাবে অর্জুনকে দেওয়া হয়েছিল এবং তারই অনুরোধে ভগবান তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। সেই বিশ্বরূপ দর্শন করার জন্য তাকে বিশেষ দিব্য দৃষ্টি প্রদান করা হয়েছিল। তবুও ভগবানের অসংখ্য বাহু, মুখ ইত্যাদি দর্শন করা সত্ত্বেও তিনি পূর্ণরূপে তাকে দর্শন করতে সক্ষম হননি। অর্জুন যদি ভগবানের শক্তির আয়তন নিরূপণ করতে সক্ষম না হন, তাহলে অন্য কে তা করতে সক্ষম হবে? কূপমণ্ডূক দার্শনিকের মতো সেই সম্বন্ধে কেবল ভ্রান্ত ধারণাই পোষণ করা যায়। কূপমণ্ডূক দার্শনিক, তিনি বর্গফুট কুয়ার অভিজ্ঞতার মাধ্যমে প্রশান্ত মহাসাগর মাপার চেষ্টা করেছিল, তো তার ফলে সে প্রশান্ত মহাসাগরের মতো বড় হওয়ার জন্য নিজেকে ফোলাতে শুরু করে, কিন্তু অবশেষে তার শরীর ফেটে তার মৃত্যু হয়। এই কাহিনীটি সেই সমস্ত মনধর্মী দার্শনিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে আচ্ছন্ন হয় পরমেশ্বর ভগবানের দৈর্ঘ্য ও প্রস্থ মাপার দুরাশা পোষণ করে। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে প্রশান্ত চিত্ত ও বিনীত ভগবত ভক্ত হয় সদ্গুরুর কাছে ভগবত তত্ত্ব শ্রবণ করা এবং পূর্ববর্তী শ্লোকের নির্দেশ অনুসারে ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত হওয়া। তো এখানে আমরা দেখতে পারছি মৈত্রেয়ী বিদুরকে বর্ণনা করছেন যে ভগবানের বিরাট রূপ, ভগবানের বিরাট রূপ সেটা ভগবানের দিব্য শক্তির মাধ্যমে অন্তরঙ্গা শক্তির অভাবে তিনি প্রদর্শন করেছিলেন অর্জুনকে। কেননা অনেক তো বর্ণনা করে যে ভগবানের রূপ নেই, যদি ভগবানের রূপ অনন্ত তাই তার মধ্যে ভগবানের কোনো রূপ নেই। সেই ব্যাপারে মূর্খ মানুষেরা বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা করে, তারা সবসময় চেষ্টা করে যে ভগবান কৃষ্ণের অস্তিত্বকে ঠিক লোপ করা যায়। কৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছেন, কৃষ্ণের কাছ থেকে জ্ঞান আহরণ করছেন, আর যখন কৃষ্ণের কথা বর্ণনা করতে যাচ্ছেন তখন সব কিছুর সত্যতা প্রতিপাদন করে কৃষ্ণ যে ঠিক নয়, কৃষ্ণ নিরাকার, হ্যাঁ এরকম তারা বর্ণনা করছে, বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা করছে। প্রভুপাদ এখানে বর্ণনা করে বলছেন যে দেখো, যে ভগবানের রূপের যে অন্ত নেই তা সম্পর্কে নিয়ে মানুষ বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা করছে, কিন্তু এই বিশ্বরূপ বা তার বিরাট রূপ যাকে প্রদর্শন করা হয়েছিল সে অর্জুনকে ভগবান দিব্য দৃষ্টি দিয়েছেন। দিব্য দৃষ্টি পেয়েও সে দর্শন করে যার অন্ত পাচ্ছে না, আর সেই ভগবান সম্পর্কে আমরা কল্পনা জল্পনা করছি, ভগবান সম্পর্কে রিসার্চ করছি, ভগবান সম্পর্কে চিন্তা করছি, তার মধ্যে আমরা কি তাকে বুঝতে পারবো? এইভাবে কখনোই ভগবানকে বোঝা যায় না, ভগবান স্বরূপকে জানা যায় না। যেন ব্রহ্মা স্বয়ং বলেছেন, অথাপিতে দেব পদাম্বুজ দয় প্রসাদ লেসানু গৃহীতে বৈ জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন একপি চিরং বিচ্ছিন্ন। চিরদিন ধরে চেষ্টা করলো, জন্ম জন্মান্তরে চেষ্টা করলেও হে ভগবান, হে দেব, আপনার সম্পর্কে কেউ জানতে পারে না। চিরদিন যাবৎ চেষ্টা করলেও আপনার সম্পর্কে কেউ জানতে পারে না, কিন্তু অথাপিতে দেব পদাম্বুজ দয় প্রসাদ লেসানু গৃহীত বৈ আপনার চরণ কমলের প্রসাদ কৃপা কণিকা যে লাভ করবে, জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন, অতিসত্বর ভগবানের মহিমা সে বুঝতে পারে। ভগবানের মহিমা বুঝবে মানে কি, ভগবানের মহিমা তো পূর্ণ মাত্রায় কেউই বুঝতে পারে না। ভগবানের মহিমা ঐশ্বর্য যে কত সে ভগবান স্বয়ং নিজেই বুঝে না, আর সাধারণ মানুষ কি করে বুঝতে পারবে। কিন্তু অন্তর্দেবকে ভগবানের কৃপা হবে, যে কথা ভগবান বলছেন, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম, যারা আমার প্রতি প্রেমময়ী সেবায় নিজেকে নিযুক্ত করবে দদামি বুদ্ধিযোগম, আমি তাদেরকে সে বুদ্ধি দেব যে বুদ্ধির দ্বারা তারা আমাকে বুঝতে পারবে, তাদের প্রতি আমি কৃপা করবো, আমি কৃপা করে তেসাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানদতম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছি, যখন আমি দেখতে পারব যে এই জীবের আমার প্রতি ভক্তিমূলক সেবার প্রবণতা এসেছে, তার প্রতি অনুকম্পা করব, কৃপা করব। তেসাম এবানুকম্পার্থম কৃপা করে কি করব, না অহম অজ্ঞানদতম নাশয়ামি, অজ্ঞানতাকে উদ্ভূত অন্ধকারকে বিনাশ করব, আমি সেখানে বসে আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা, সেই জ্ঞানদীপ প্রজ্বলিত করে সবকিছু সুস্পষ্ট করাব। ভগবান যখন নিজেকে জানাবে তখন আমরা জানতে পারব, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, যার প্রতি ভগবানের কৃপা হয়েছে তারাই ভগবানের মহিমা বুঝতে পারবে, তা নাহলে আরো কেউ ভগবানের মহিমা বুঝতে পারবে না। তাই ভগবান বলছেন নহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম, আমি নিজেকে সবার কাছে প্রকাশিত করি না। সে আগে আমি বলছিলাম অনেক লোক খুব বাহাদুর দেখে বলে আমি ভগবান টগবান মানি না, তারা মনে করে তারা জানে খুব বড়, আমি ভগবানকে মানি না। আরে তুমি তো হতভাগা, তুমি ভগবানকে মানবে কি করে, যেহেতু ভগবান তো তাকে স্বরূপে প্রকাশ করছে না তোমার কাছে, তুমি তো অন্ধ, সেজন্য তুমি ভগবানকে মানতে পারছো না। কিন্তু তারা উল্টো বুঝছে, তারা যদি দনবদ আহা আমি কি হতভাগা, আমি ভগবানকে বুঝতে পারি না, এরকম মন্তব্য না করে তারা উল্টো মন্তব্য করে, ও আমি ভগবানকে মানি না। হ্যাঁ, সে যেন ভগবানকে নাম মানলে যেন ভগবানের কিছু ওটা বিরাট ক্ষতি হয়ে যাবে, অত মূর্খ মানুষ। কিন্তু আসল কথাটা কি, তুমি ভগবানকে মানো না তা নয়, ভগবানকে মানবার মতন ক্ষমতা বুদ্ধি ভগবান কৃপা করে তোমার মধ্যে দে না। নহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম মূঢ়ামাং নাভিজানাতি, যে মূর্খ সে আমাকে বুঝতে পারবে না। যারা আসুরী, আসুরিক স্বভাব সম্পন্ন চার প্রকার লোক ভগবানকে তারা বুঝতে পারবে না, মূর্খ আসুরিক স্বভাব সম্পন্ন এরকম রয়েছে চারটে জিনিস, তারা বুঝতে পারবে না। আর তুমি সেই চারজনের মধ্যে একজন, তাই তুমি বুঝতে পারছো না। যখন ভগবানকে আমরা ভক্তিমূলক সেবা করব তো সবকিছু সুস্পষ্ট হবে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে তাহারে। তো ভগবানকে ভক্ত বুঝতে পারবে মানে কি, ভগবানের এই অনন্ত ঐশ্বর্য দেখে তার কাছে আত্মসমর্পণ করে, ভগবানের কোনো তর্ক করবে না, বিশ্বাসের সহ তার লীলা শ্রবণ করবে, তার লীলা শ্রবণ করে হ্যাঁ সে দিব্য আনন্দ পাবে। ভগবানের ভক্তরা কি করে আনন্দ পায়, কিসে শ্লোকটা আমার ভক্তরা কিসেতে আনন্দ পায়, ভগবান ভক্তরা কিসেতে আনন্দ পায়, মৎচিত মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মৎচিত মদ্গত প্রাণ যারা, তারা একত্রিত হয়ে বসে বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি চ মাং নিত্যং, তারা সবসময় আমার কথা আলোচনা করবে, আমার লীলা শ্রবণ করে, তুষ্যন্তি চ রমন্তি চ, নিত্য দিব্য পরমানন্দ তারা লাভ করবে। এই পরমানন্দ লাভের সুন্দর উপায় ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন। তো তাই আমরা আজকে ভগবানের সে লীলা শ্রবণ করব। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম আনন্দ বৃন্দাবন চম্পু থেকে শ্রীল কবিচন্দ্রপুর বর্ণনা করেছেন কিভাবে ঝুলন যাত্রার প্রস্তুতি, বন দেবতারা এসে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, সেই কল্পবৃক্ষ দিয়ে চারপাশে সুন্দর একটি গোলাকার ইন্দ্র নীলমলি প্রাচীর সদৃশ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মাঝে সোনার বেদি তৈরি হয়েছে, সোনার বেদির চারপাশে কি আছে, সোনার বেদির চারপাশে চার কোণে কি আছে, হরিচন্দন বৃক্ষ রয়েছে, হরিচন্দন বৃক্ষগুলি পরস্পর জড়াজড়ি হয়ে সুন্দর চারচালার মতন তৈরি করেছে, তার ভিতরে সুন্দর একটি ঝুলন কি হিন্দল ঝুলানো হয়েছে সোনার দড়ি দিয়ে, সেখানে রাধা কৃষ্ণ বসবে। তারপরে তার প্রতি মণ্ডপের চারপাশে সখীরা বসবার জন্য ব্যবস্থা করা হয়েছে, তারপরে কীভাবে সুন্দরভাবে চান্দুয়া দিয়ে সাজানো হয়েছে। এই সাজানো হয়ে যাওয়ার পরে আজকে আমরা এখনই শ্রবণ করব যে সমস্ত দেবদেবী আর পশুপক্ষীগণের ঝুলন উৎসবে যোগদান। সবকে সাজানোর পর এখনই পশু পাখিরা, কেননা বৃন্দাবনের পশু পাখিরা তো চিন্ময়, তারা সবাই কৃষ্ণগত প্রাণ, ব্রজবাসীরা কৃষ্ণগত প্রাণ, ব্রজের পশু পাখিরা কৃষ্ণগত প্রাণ, ব্রজের স্থাবর জঙ্গম, স্থাবর মানে যে চলাফেরা করতে পারে না, বৃক্ষ, ব্রজের পাহাড়, যমুনার জল, এসব চিন্ময়, সবাই কৃষ্ণগত প্রাণ। ভগবত ধামে তো সব চিন্ময়, এখানে তো জড় আছে চিন্ময় আছে, এই জড় দেহ ভিতরে চিন্ময় আত্মা আছে, কিন্তু ভগবত ধামে তো এইরকম নাই, সেখানে জড় দেহ বলে কিছু নাই, সবটাই চিন্ময়, সেখানে মাটি পাথর গাছপালা সব চিন্ময়, সব কিছুর চেতনা রয়েছে। এখানে বাড়ি উপলব্ধি করতে পারো, বাড়ির কোনো চেতনা নেই, পাথরের কোনো চেতনা নেই, গাছের চেতনা আছে কিন্তু আবৃত চেতনা আছে, কিন্তু ভগবত ধামে সব উন্মুক্ত চেতনা, পূর্ণ বিকশিত চেতনাময়, এইরকম অবস্থা। তো তারা সবাই আসছে এই ভগবানের এই ঝুলন যাত্রা দর্শন করবার জন্য। তো সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে, দেবাঙ্গনাগণ, দেবতাগণ, সিদ্ধগণ, বিদ্যাধর মণ্ডলী, চারণগণ এবং কিঙ্কর কিন্নরগণ চমৎকার বাদ্যনিবহ বাজাতে বাজাতে অসংখ্য বিমান যোগে দোল খেলা আরম্ভের পূর্বেই আকাশে এসে উপস্থিত হলেন। উৎকণ্ঠিত জনে চিত্তচাঞ্চল্য সময়কে অপেক্ষা করে না, এটাই তো ন্যায়সঙ্গত। মানে ভগবানের ঝুলন যাত্রা দেখবার জন্য তারা অত উৎকণ্ঠিত, তার সময়কার অপেক্ষা করছে না, বহু সময়ের আগে তারা আসে সেখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন গ্রহ থেকে দেবাঙ্গনাগণ, দেবতা, সিদ্ধ, বিদ্যাধর, চারণ, কিন্নর, তারা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র নিয়ে এসছে, আর বাজা বাজাতে বাজাতে সেখানে এসে বিমান যোগে এসে সব আকাশে বিভিন্ন জায়গায় তারা উপস্থিত হয়েছে ভগবানের ঝুলন যাত্রা দর্শন করে। আর এরপর অতঃপর সকল বন থেকেই সেই সেই বনের অধিষ্ঠাত্রী দেবীগণ সকলে মিলে ঝিলে একমত হয় নির্মল অতি শোভন বিবিধ উৎসব উপকরণ হাতে নিয়ে হর্ষাবলম্বনে কোমলমনা হয় বৃন্দাবনে এসে তুলনাহীন সৌহার্দ্য হৃদয়াদি গুণে বৃন্দার সহিত সহচরী ভাব পাতিয়ে হিন্দলের মণিময় তরুমণ্ডপে সাজার শেষ কাজ যা বাকি ছিল তা সম্পন্ন করলেন। উত্তম মালা দ্বারা নিরূপম কমনীয় জলাকৃতি তোড়ন রচনায়, সেটু লম্বা সেন্টেন্স, সেখানে বলা হচ্ছে এই লীলাটা হচ্ছে বৃন্দাবনে। তো বৃন্দাবনের অধীশ্বরী দেবী হচ্ছেন বৃন্দা দেবী, সে সব দেখাশোনা করছেন প্রথম থেকে। আর যখন ব্রজে তো আরো বিভিন্ন দ্বাদশ বন আছে, তো আরো সমস্ত বনের যারা বনদেবী, তারা যখন শুনতে পেয়েছে যে বৃন্দাবনে ভগবানের ঝুলন যাত্রা হবে, তারাও সেখানে কিছু সেবা করার সুযোগ নিতে এসেছে। তো তারা কি করছে না, তারপর সমস্ত বন থেকে সেই সেই বনের অধিষ্ঠাত্রী দেবীগণ সকলে মিলে ঝুলে একমত হয়ে এসেছে, বিচার করে মিলে ঝুলে, ঝগড়াঝাটি করে নয়, মিলে ঝুলে সবাই আমরা কাজ করব ভগবানের তুষ্টি বিধানের জন্য। তো সেখানে এসেছে কি করে না, সঙ্গে তারা অতি শোভনীয় সুন্দর বিভিন্ন উৎসব উপকরণ নিয়ে এসছে এই বনদেবীরা, এনে কোমল মনা হয় কি করেছে, প্রথমে এসে এই বৃন্দা দেবীর সঙ্গে সহচরী ভাব, মানে তার তো দখলে এটা আছে, তার এলাকায় গিয়ে কিছু আমাকে করতে হবে, তার সঙ্গে বন্ধুতা পেতেছেন বৃন্দা দেবীর সঙ্গে, তো বন্ধুতা পেতে এতক্ষণ যা কাজ হয়ে গেছে আর যা কিছু কাজ বাকি ছিল সে সমস্ত বাকি কাজগুলো সম্পন্ন করেছেন, আর সুন্দর মালা দিয়ে যা লাগছে তোরণ, সে তোরণ তৈরি করেছে, হ্যাঁ, তাকে সাজাবার জন্য। যখন সাজানো হয়ে গেছে, সমস্ত দেবতা কিন্নর গন্ধর্ব তারা সে বাদ্য বাদনা নিয়ে চলে এসছে, অন্য বনদেবীরা সে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন কি হচ্ছে না, বিভিন্ন পাখিরা এসেছে বিভিন্ন দিক থেকে। কিরকম তারা আসছে না, চতুর্দিক থেকে অতিশয় আনন্দের সহিত ঝুলনা উৎসব দর্শন রস ছড়াতে ছড়াতে পক্ষীকুল ঝাঁকে ঝাঁকে এসে চতুর্দিকে দোলস্থলিস্থ লীলাতরু প্রতি শাখায় প্রতি পল্লবে তারা বসল। ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে সুন্দর সুন্দর পাখিরা তারা এসেছে। কিভাবে এসেছে না, খুব আনন্দ মনে আসছে, আনন্দে ঝুলনা উৎসব দর্শন রস ছড়াতে ছড়াতে আসছে। যে ঝুলন দর্শন আমরা করব, এই আনন্দের রস ছড়াতে ছড়াতে আসছে। এসে প্রতি তরুলতার শাখায় আর পল্লবে, পল্লবে মানে পাতা, মানে অত ছোট ছোট পাখি এসেছে তা পাতার উপরে তারা বসতে পারে। বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের সুন্দর সুন্দর পাখিরে এসে তারা বসে আছে ঝুলন যাত্রা দর্শন করবার জন্য। আর তাদের ভাবটি কিরকম না, তাদের হৃদয়ে ঝুলনার ঝাঁকে ঝাঁকে দোল খেতে লাগলো। ঝুলনা যেরকম দুলছে, তাদের হৃদয় সেরকম দুলছে এই আনন্দে যে ভগবানের ঝুলন যাত্রা আমরা দর্শন করব। তারা সেখানে কি করছে, জয় শ্রী রাধা মাধব কি, তারা সব চুপচাপ করে বসে আছে। আগে থেকে এসে দোলায়মান কৃষ্ণের দর্শন ইচ্ছার দ্বারা আগত অনুরূপ উত্তম নব আমদে পক্ষী সকল চুপচাপ বসে কৃষ্ণ গুণগণ গণনা করতে লাগলো। তো পক্ষীরা এসেছে কিসের জন্য না, দোলায়মান কৃষ্ণের দর্শন ইচ্ছায় তারা এসেছে। যে কৃষ্ণ ঝুলবে রাধার সঙ্গে আমি দর্শন করব, এই দোলায়মান কৃষ্ণের দর্শন ইচ্ছায় তারা এসেছে। যেহেতু এই ইচ্ছা তাদের মনে জেগেছে, তাই তার মধ্যে কি হচ্ছে না, অনুরূপ উত্তম নব আনন্দ, মানে ঝুলন উৎসব দর্শনের অনুরূপ নব আনন্দ তাদের মনের মধ্যে জেগেছে। আর তারা এসে চুপচাপ বসে আছে, ঠিক যেরকম গ্রামে আমরা দেখি না, এই কোনোদিন যাত্রা পার্টি আসবে কেউ ছোটবেলায়, তা আমরা সব কি করি, যে আগে গিয়ে জায়গা দখল করে বসে থাকি চুপচাপ, এই কখন শো শুরু হবে, তাই না, ম্যাজিকশিয়ান আসবে বা সার্কাস আসবে বা যাত্রা আসবে, তখন কিটা আনন্দের উদ্বে কি একটা আসবে, না বাচ্চার সময় এরকম থাকে কি হবে, সেরকম এই ঝুলন যাত্রা শো শুরু হবে, কখন রাধা মাধব আসবে, কখন ঝুলন উৎসব শুরু হবে, সব পাখিরা আসে, তাদের জায়গায় জায়গায় আসে চুপচাপ তারা বসে আছে। দেবাদেবেরা সব বসে উপরে, হ্যাঁ সে বিমান উপরে তারা সব বসে আছে, পাখিরা সব বিভিন্ন গাছের পাতায় আর শাখায় বসে আছে, আর বিভিন্ন পশুরাও এসেছে, হরিণরা এসে গেছে, তথা হরিণ জাতি মাত্রে সকলেই কোন অনির্বচনীয় পরম কৌতুকের উদয়ে গতব্যথ মানে প্রতি লতাকুঞ্জ প্রাঙ্গনে এসে শোভা পেতে লাগলো। গতব্যথ মানে সমস্ত ব্যথা অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে, গতব্যথ কোনো ব্যথা নাই, কেন এখন আনন্দ ঝুলনের আনন্দ, তো গতব্যথ মানে প্রতি লতাকুঞ্জ প্রাঙ্গনে এসে শোভা পাচ্ছে হরিণরা। আর অনির্বচনীয় পরম কৌতুক, তাদের মনে মধ্যে খুব কৌতুক যাচ্ছে কি হবে এরপরে, রাধামাদের ঝুলন উৎসব কিরকম হবে দেখ। আর তারা কি করছে, তারা একদম মানে নিষ্পন্দ ভাবে দাঁড়িয়ে আছে। তখন তাদের সেই বিচিত্র যুথ পটে আঁকা ছবির মতো নিষ্পন্দ ভাব ধারণ করলো। তাদের দেখে মনে হচ্ছে এনে হরিণ দাঁড়িয়ে আছে, তা না মনে হয় কোনো ছবি আঁকেছে, কোনো কাগজের ছবি, হরিণের ছবি আঁকাতে স্তব্ধ হয়ে থাকে। তো হরিণরা সেই রকম, তাদের সেই বিচিত্র যুথ, যুথ মানে দল, হরিণের দল, তাদের সেই বিচিত্র যুদ্ধ পটে আঁকা ছবির মতো নিষ্পন্দ ভাব ধারণ করেছে, চুপচাপে তারা সেখানে দাঁড়িয়ে আছে। আর সবাই এইভাবে দোল মণ্ডপ দোলস্থলী সুন্দর সাজানো হয়ে গেছে, সমস্ত দর্শনার্থীরা এসে গেছে, সবাই খুব উদ্দীপনার সাথে অপেক্ষা করেছে কখন আরম্ভ হবে। ঠিক সেই সময় এই তো বনদেবীরা সব সুব্যবস্থা করছে, তখন কোনো সখী গোপী এরা কেউ আসে না, যখন সব সাজানো হয়ে গেছে দর্শনার্থীরা এসে পৌঁছে গেছে, তখন চতুর্দিক থেকে সে হাজার হাজার লক্ষ লক্ষ গোপীরা এসে সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছে। আর গোপীরা কোথা থেকে এসছে? এখানে বলা হচ্ছে যে বেণু ধ্বনিকলায় আকৃষ্ট হয়ে নয়, গৃহকর্ম ত্যাগ করে নয়, এবং গুরুজনদের বিরোধে ভগ্নমতি হয় নয়, উৎকণ্ঠায় মৃগনয়না গোপীগণ অতঃপর সেই দেশে উপস্থিত হলেন। এদিক ওদিক থেকে কেলিকলা চিন্তামণির মতো কিংবা কল্পদ্রুম থেকে বমিত হয়ে বেরিয়ে আসার মতো। তা আগে আমরা শুনেছি রাসলীলায় বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ সে যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে যখন তার সেই গোপীদের আকর্ষণী বংশী তিনি বাজিয়েছেন, তখন কীভাবে সমস্ত গোপীরা সেই বেণুধ্বনির প্রতি আকৃষ্ট হয়ে এসে সেখানে পৌঁছেছে। এখানে বলা আছে না বেণুধ্বনি কলায় আকৃষ্ট হয়ে নয়, ভগবান যে সেখানে আগে বেণুধ্বনি হয়েছে তারপরে গোপীরা এসেছে, কিন্তু এখানে ভগবান কৃষ্ণ আসার আগেই গোপীরা আসা শুরু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বেণুধ্বনি করবার আগেই গোপীরা আসা শুরু করেছে। তো বলা হচ্ছে বেণুধ্বনি কলায় আকৃষ্ট হয়ে এরা আসে না। রাসলীলায় যেরকম ব্রজগোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের বেণুধ্বনিতে আকৃষ্ট হয়, তাদের সমস্ত গৃহ কর্তব্যকে পরিত্যাগ করে চলে এসেছিল, এখানে সেই রকম হয় না, গৃহকর্ম ত্যাগ করেও নয়। ব্রজগোপিকার রাসলীলায় যখন তাদের বাড়িতে সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে চলে আসছেন, তখন তাদের স্বামী তার জোরকে ধরেছে, তুমি যেতে পারবে না, ঘরের লোকেরা বারণ করছে, তো সবাই কিন্তু কার কথা না শুনে চলে আসছে, কিন্তু এখানে সেরকম নয়। গুরুজনদের বিরোধে ভগ্নমতি হওয়ায় নয়, গুরুজনের বিরোধ করেছেন প্রতিবাদ করে সেই রকম নয়। তারা কিরকম এসেছে না, হঠাৎ সেই মৃগনয়না গোপীগণ এসে উপস্থিত হয়েছে, এদিক ওদিক থেকে এসেছে। কোথা থেকে তারা আসলো? না কেলিকলা চিন্তামণির মতো, চিন্তামণি যে চিন্তা করলেই সব কিছু সৃষ্টি, চিন্তামণির একটা লক্ষণ কি, চিন্তামণিকে যা চিন্তা করবে তা এসে যাবে, মানে কোথা থেকে যেন তারা এসে পড়েছে। আর কিরকম এসেছে? না কল্পদ্রুম থেকে বমিত হয়, যেন কল্পবৃক্ষ, চিন্তামণি আর কল্পবৃক্ষ, চিন্তামণির কাজ হচ্ছে যা চিন্তা করবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আর কল্পবৃক্ষের কাজ আছে কি, না কল্পবৃক্ষের নিচে গিয়ে যা কল্পনা করবে চিন্তা করবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই গোপীরা যেরকম, যেমন সেইরকম কোথা থেকে এসে পৌঁছে গেছে সমস্ত গোপীরা। এই সমস্ত গোপীরা যখন এসেছে তারা প্রস্তুতি নিয়ে এসেছে, ভগবানের সঙ্গে ঝুলন খেলা হবে, রং খেলা হবে, তারা প্রস্তুতি নিয়ে এসেছে। তারা কিভাবে নিজেকে সাজিয়ে এসেছে ভগবানের প্রীতিবিধানের জন্য, এখানে বর্ণনা করা হচ্ছে নিতম্ব প্রদেশে নাচার উপযুক্ত কুঙ্কুম রঙে রঞ্জিত, তাদের নিতম্বকে নৃত্য হবে তাই কুঙ্কুম দিয়ে সাজিয়েছে। আর কি পরিধান করেছে? না কোমল ঘন চণ্ডাতক বস্ত্র নিচে আর তদুপরি পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তারিত সূক্ষ্ম রেশমী বস্ত্র নিচে সুদীপ্তা। সেই গোপী সকল অত্যন্ত দীপ্তিমন্তী মনে হচ্ছে, দীপ্তিময় মনে হচ্ছে, কেন তারা যে বসন আর ভূষণ ধারণ করেছেন তাদের রূপকে আরো সৌন্দর্য মণ্ডিত করছে। তারা কাপড় পরেছে আর পায়ের গোড়ালি পর্যন্ত সূক্ষ্ম রেশমী বস্ত্র, বিভিন্ন কলরের রঙের বর্ণের তার রেশমী বস্ত্র পরিধান করেছেন। চঞ্চল কঞ্চুলিকা বিশেষে শোভনস্তনী, তাদের স্তনযুগলকে সে সমস্ত গোপীরা চঞ্চল কঞ্চুলিকা উত্তরী দিয়ে আবৃত করেছে, সে অত্যন্ত দেখতে সুন্দর শোভনস্তনী। এবং ঘণ্টি মেখলায় রচিত নিববন্ধ সূত্র বিশিষ্টা গোপীগণ সকলে একইভাবে শোভা উচ্ছল হলেন, মানে তাদের দেখতে অত সুন্দর গোপীগণকে, মানে শোভা যেন উচ্ছলে পড়ে যাচ্ছে, সৌন্দর্য যেন উচ্ছলে বেরিয়ে আসছে, এইরকম শোভামান তারা। আর তারা সব করেছে না কমরে সুন্দর কিঙ্কিনি বা ঘণ্টি ঝুলিয়ে এসেছে। সেইভাবে গোপীগণ সকল একইভাবে সবাইকে দেখতে একই রকম সুন্দর লাগছে আর শোভা উচ্ছল হলেন, তাদের শোভা যেন উচ্ছলে পড়ছে। তো এইরকম ভূষণ আভূষণে ভূষিত হয়। গোপীরা সেখানে এসেছেন, কিসের জন্য এসেছেন? এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে ফুলধনুর আস্ফালনে দৃপ্ত স্কন্দ দেশা কেউ কেউ কাঞ্চ দামিগত কুসুমসরে আর করকমলে ধৃত সিন্দুর কন্দুকে সেই কৌতুক দোল খেলা কলারঙ্গ প্রাঙ্গনে শোভা পেতে লাগলেন কাম সংগ্রাম উৎসবের দেবী মূর্তিমতি রূপে। তারা দেখতে কিরকম না, কাম সংগ্রাম, ভগবান কৃষ্ণের সঙ্গে কাম সংগ্রাম হবে, মানে যুদ্ধ হবে, তো তার জন্য কাম সংগ্রামের উৎসাহী মূর্তি দেবী রূপ ধারণ করে তারা এসেছে। আর সঙ্গে কি করে নিয়ে এসেছে না, তীর ধনুক আর বুলেট নিয়ে এসেছে, হ্যাঁ তোপ তীর ধনুক আর বম সব নিয়ে এসেছে। কিরকম না, ফুল ধনুক আস্ফালন, তার কান্ধে ফুল ধনুক নিয়ে এসেছে আর ফুলের সর তীর নিয়ে এসেছে, আর হাতে কি করেছে না, সিন্দুরের কন্দুক নিয়ে এসেছে। কন্দুক মানে জানো, কন্দুক মানে বল, বল গোল গোল বল তৈরি করে তার যে সিন্দুর নিয়ে আসছে, লাল পাউডার ভরে নিয়ে আসছে, বম ছুড়বে, এরকম প্রস্তুত হয়ে এসেছে তারা এই কাম সংগ্রামের জন্য। ভিন্ন ভিন্ন গোপীরা ভিন্ন ভিন্ন জিনিস হাতে নিয়ে এসেছে, কেউ কেউ কুঙ্কুম ধুলিচয় ভরা বস্ত্রথলি মুখ বান্ধা অবস্থায় লীলা তেরছা করে কাঞ্চন কাঞ্চি সীমায় কটিতে ধারণ করে নিয়ে এলেন, দেখে মনে হল যেন কৃষ্ণ মনমণি ক্রয়ের জন্য এদের দীর্ঘকালের সঞ্চিত রতিকলা বৈদগ্ধি বিদ্যারূপ ধন গেঁটে বেঁধে নিয়ে এলেন। সেখানে কবিকনপুর বলছেন যে কোন কোন গোপীরা কি করেছেন না, কুঙ্কুম ধুলিচয় ভরা, মানে কুঙ্কুম, কুঙ্কুম মায়েরা লাগায় না মাথায়, লিকুইড কুঙ্কুম নয়, কুঙ্কুমের পাউডার, তো কুঙ্কুমের পাউডার কাপড় দিয়ে পুটলি করেছে, তো পুটলি করে এই কমরে, হ্যাঁ ওই কুঙ্কুমের ধুলি কাপড় দিয়ে পুটলি করে কমরে গুঞ্জে লুকিয়ে নিয়ে এসছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বস্ত্রথলি মুখ বান্ধা অবস্থায় তারা কি করছে না, কটিতে ধারণ করে এসেছে। তো পূর্বকালের মানুষেরা কি করে, একটা ঝুলি বানিয়ে তাদের পয়সা রাখে, যখন বাজার করতে যায়, হাট করতে যায়, তা কমরে ঝুলিয়ে যায় না, বা বাচ্চাদের যায় না, বেঙ্গল আসেন না, যাই ওড়িশা আমি দেখছি বাচ্চাদের কি করে কমরে ছোট ঝুলি ঝুলিয়ে রাখে, তাদের পয়সা তারা ঝুলায়, হ্যাঁ কাঞ্চি বলে তাকে কাঞ্চি। তো এরা সেরকম কমরে এই সমস্ত কুঙ্কুম ধুলি পুটলি করে নিয়ে এসেছে। তো কবিকর্ণপুর বলছেন কি নিয়ে এসেছে না, এরা কৃষ্ণ মনমণি ক্রয়ের জন্য কিছু ধন নিয়ে এসেছে। মনে হচ্ছে যেন এরা এসেছে কৃষ্ণ মনরূপক মণিকে খরিদ করতে এসেছে, আর এই খরিদ করবার জন্য এই মণি পার্স বা ঝুলিতে কি নিয়ে এসেছে না, দীর্ঘকালের সঞ্চিত, বহুদিন ধরে যে সঞ্চয় করে রাখা হয়েছে সেই রতিকলা বৈদগ্ধি, রতিকলা বৈদগ্ধি বিদগ্ধতা, বিদগ্ধ মানে কি নিপুণতা, রতিকলার যে নিপুণতার যে বিদ্যা, ভগবানকে তুষ্টি বিধান করবার জন্য রতিকলার নিপুণতার যে বিদ্যা, সেই বিদ্যারূপক ধনকে গেঁথে বেঁধে নিয়ে এসেছে, মানে পুটলি করে কমরে গুঞ্জে এই সমস্ত গোপীরা এসে সেখানে উপস্থিত হয়েছে। তো কেউ কেউ গোপীরা সিন্দুরের বল নিয়ে এসেছে, আর কেউ কেউ গোপীরা কুঙ্কুম ধুলার পুটলি করে নিয়ে এসেছে, আর কোন গোপীরা কি করেছেন না, মহাসুরভিত অগুরদ্রব কস্তুরিকা কর্দম কর্পূর ধুলি ও চন্দন চূর্ণ পরিপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র লাক্সা কুপিকা যা অতি কোমল হওয়ার দরুন মুখের ভাপেই খণ্ডিত হওয়ার যোগ্য তা করতলে ধরে সেখানে এলেন কেউ কেউ, মানে কোন কোন গোপী সেখানে এসে উপস্থিত হয়েছে, তার হাতে আর এক রকমের জিনিস নিয়ে এসেছে, কিরকম জিনিস নিয়ে এসেছে তার হাতে, এটা কৌটা নিয়ে এসেছে, সে কৌটা লাক্ষ দিয়ে তৈরি, লাক্ষ মানে কি যত্তু গালা, হ্যাঁ গালা দিয়ে তৈরি হয়েছে। তো গালাটাকে গরম করলে গলে যায় তাই না, তারা গালাটাকে অত সুন্দর করে বানিয়েছে, ওটা গলবে কিরকম না, গরম পেলে তো গলবে মানে অত পাতলা মুখে এরকম করলে গলে যাবে, বুঝতে পারছ, যা অতি কোমল হওয়ার দরুন মুখের ভাপেই খণ্ডিত হয়ে যাবে, গলে যাবে। তো কৌটা নিয়ে এসেছে, আর কৌটার ভিতর কি রেখেছে না, মহা সুরভিত অগুর দ্রব, সুরভিত মানে কি সুন্দর গন্ধ, সুন্দর গন্ধযুক্ত অগুর জল নিয়ে এসে তার ভিতরে ঢুকিয়ে নিয়ে এসেছে। আর কস্তুরিকা কর্দম, কর্দম মানে কি মাটি তাই না, কস্তুরিকা কর্দম মানে কস্তুরি, কস্তুরিকে গুলিয়ে, হ্যাঁ গলানো কস্তুরি গুলিয়ে সে কৌটার ভিতরে ভরে নিয়ে এসছে। আর কি আনছে না, কর্পূরের ধুলি মানে কর্পূর চূর্ণ করে সে গুড়া তার ভিতরে ভরে নিয়ে এসেছে। আর চন্দনের চূর্ণ, হ্যাঁ চন্দন কাঠকে চূর্ণ করে তার গুড়া ভরে নিয়ে এসেছে। সেরকম কি কি এনেছে তারা, অগুর দ্রব এনেছে, আর কি এনেছে, কস্তুর, কস্তুরের কি কস্তুরের গোলানো কস্তুরি, আর তারপরে আর কি কর্পূরের চূর্ণ, হ্যাঁ এই কৌটায় ভরে পরিপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র লাক্ষ কুপিকা, কুপিকা মানে কি কৌটা, হম যা অতি কোমল হওয়ার দরুন ভাপেই দ্বিখণ্ডিত হওয়ার যোগ্য। এইরকম কৌটা হাতে ধরে তারা আরেক দল গোপী তারা এসেছে। প্রথম গোপীরা কি নিয়ে এসেছিল হাতে, প্রথম দল গোপীরা কি হাতে নিয়ে এসেছিল, সিন্দুরের বল নিয়ে এসেছিল, সিন্দুরের বল। দ্বিতীয় গোষ্ঠী গোপীরা কি নিয়ে এসেছে, হ্যাঁ কাপড়ে বেঁধে কি নিয়ে এসেছে, কুমকুমের ধুলি নিয়ে এসেছে কমরে গুজে। তৃতীয় গোষ্ঠী গোপীরা কি নিয়ে এসেছে, তারা গলা দিয়ে কৌটা বানিয়ে তার ভিতরে অগুর চন্দন আর কর্পূর নিয়ে এসেছে। আচ্ছা আরো যে গোপীরা কি নিয়ে এসেছে, কুঙ্কুমা জল, চন্দন জল, কস্তুরিকা জল, পুষ্প নির্যাস পৃথক পৃথক ভাবে ভরা, কারুকার্যে বিবিধ প্রকার ও অতুল সোনার পিচকারি, পিচকারি জানো তো যে হলিকা পিচকারি দিয়ে, পিচকারি ধারণি কেউ কেউ আবার সেখানে দীপ্ত হয়ে উঠলেন। কামযুদ্ধ অস্ত্রধারী জন সমূহের শ্রেণীর মূর্তিমতি তেজ সম্পত্তির মতন, মানে এরা যেন সে পিচকারি নিয়ে এসেছে যুদ্ধ হবে, সে এইটা এরকম পিচকারি বন্ধুক নিয়ে এসেছে। তো পিচকারি ভিতরে কি ভরে রেখেছে, পিচকারিটা কিরকম দেখতে না, কারুকার্যে বিবিধ প্রকার, সে পিচকারি খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আর অতুল সোনার পিচকারি, সোনা দিয়ে তৈরি আর সুন্দর খোদাই করা আছে, ওই পিচকারি ভিতরে তারা ভরে নিয়ে এসেছে। কি ভরে নিয়ে এসেছে না, কুঙ্কুমের জল ভরে নিয়ে এসেছে, চন্দনের জল ভরে নিয়ে এসেছে, কস্তুরিকার জল নিয়ে এসেছে, আর বিভিন্ন ফুলকে ঘুটে তার রস বানিয়ে নিয়ে এসেছে, মানে বিভিন্ন রঙ, বিভিন্ন ফুলের রস বিভিন্ন রঙের হবে, সেই ফুলের সমস্ত সমস্ত দোলস্থলিতে সাজানোর পরে সমস্ত পশু পাখি দেবতারা এসে উপস্থিত হয়েছেন। সবাই উপস্থিত হওয়ার পরে দোলস্থলিতে এখনই গোপীগণরা এসে উপস্থিত হয়েছেন। তো সবাই উপস্থিত হওয়ার পরে এখন কে আসবে, কে আসবে, এখন রাধা মাধব আসবে। তো রাধা মাধব আসবে, যার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে, খুব উদ্গ্রীব সহ সবাই অপেক্ষা করে রয়েছে। কারা কোথায় অপেক্ষা করে রয়েছে মনে আছে, হ্যাঁ পাখিরা কোথায় বসে আছে, শাখা আর পল্লবে, আর কারা অপেক্ষা করেছে, হরিণের অপেক্ষা করেছে, আর কারা অপেক্ষা করেছে, দেবতা গন্ধর্ব কীর্ণ সব আকাশে তার বিমান উপরে বসে আছে, সেখানে কখন আরম্ভ হবে সব বলে, আর কারা অপেক্ষা করেছে, এই সমস্ত গোপীকে অপেক্ষা করে বসে আছে। বলতে হবে তখনকার সেই মুহূর্তটার ভাবটা কিরকম, সবাই উদ্গ্রীব এখন এরপরে কি হবে। আর তখন তো ভগবান কৃষ্ণ এসে পৌঁছায় না, গোপীরা কাড়াকাড়ি করছে,
কে কোন দোলনায় বসবে? হ্যাঁ, কার কোথায় অধিকার, কে বড় গোপী ছোট গোপী, তাদের সেই রকম বসবে তো? এখানে বলা আছে এই রূপ অভিরাম মহোৎসব রসে অভিভূতা কন্দর্প সৈন্যের নিঃশেষ সৌভাগ্যহারিণী, আমি আগে ঝুলব, আমি আগে ঝুলব, এইরূপ অপূর্ব অহং পূর্বিকায় মনোহারিণী এবং পূর্বাপর বিচারের দ্বারা খেলার সুবিধা সমাধানকারী এই চারটি অঙ্গন প্রদেশ, এইটা বিরাট বড় সেন্টেন্স, শুনতে থাকা শুধু তো ভালো আছে, পরে আমি ভেঙে ভেঙে বলবো। এবং পূর্বাপর বিচারের দ্বারা খেলার সুবিধা সমাধানকারী এই চারটি অঙ্গন প্রদেশের নিকটে আগমনাপরা সেই স্ত্রী রত্নস্বরূপা গোপীগণ যদি মততা হেতু কল কাকলি মুখরা কোকিল কণ্ঠের মুক্তস্বর পরিহাসী কোন অনির্বচনীয় কলকল ধ্বনি উঠল, ঠিক তখনই বামবাহু রাধিকার স্কন্দে ধারণে আর বংশীর বিলাসে অতি সুশোভনে চারুপ্রকোষ্ঠের কঙ্কনে চঞ্চলতা জন্মিয়ে দক্ষিণ হস্তে লীলাকমল বিঘূর্ণনে প্রাপ্ত শোভন ভিতরের রক্ত কুঙ্কুমদ্যুতি বমনশীল তেচ্ছা উষ্মিষতটে গুম্ফিত ময়ূরূপুছে নয়ন লোভন মন্দ মন্দ ঘুরে বেড়ান ভ্রমরের পাখার বাতাসে দোলায়িত কর্ণ উৎপল ও মকর কুণ্ডলে মনোরম স্নিগ্ধ অতি সূক্ষ্ম পরিচ্ছদ চুম্বিতাঙ্গ কেউর কঙ্কনমনীন্দ্র কান্তিতে সুচারু কণ্ঠতটে দোলায়মান কৌষ্ঠবর রশ্মিচয় রক্তিমা প্রাপ্ত শ্রেষ্ঠ মৌক্তিকমালায় চিত্তহারি লীলা বিলাসচলন পাদক্ষবে মন্দ মন্দ শব্দায়মান মণিনূপুর কিঙ্কিনীতে রমণীয় এবং ওষ্ঠধারে ললিতার ললিত করে গুঞ্জে দেওয়া তাম্বুলখিলি চিবানতে নেশা লাগে ঢুল ঢুল মূর্তি শ্রীকৃষ্ণ উপস্থিত স্বর্গের দেবদেবীর অঙ্গে জমাট মনীন্দ্রচয়কে মণিময় জষ্ঠী উপম নিজ অঙ্গজ্যোতি দ্বারা দূর করে দিয়ে যেন হঠাৎ নিজ প্রবেশ প্রক্ষাপিত করত মণিতরু মণ্ডপে প্রবেশ করলেন। এই একটা সেন্টেন্স, এটা বুঝতে পেরেছ? হ্যাঁ, একটু তো বুঝতে পেরেছ নিশ্চিতরূপে, সেটাকে আমি ভেঙে ভেঙে এখন বলবো। তো এখানে বলা আছে রাধা মাধব তারা প্রবেশ করবে। তো প্রবেশ করবার পরিবেশটি কীরকম ছিল? না, সেখানে সমস্ত গোপীরা এসে কি করছে, না আমি ঝুলবো, আমি ঝুলবো, এরকম ভাব। আর সেই গোপীদের অন্তরের ভাবটি কীরকম ছিল, না অভিরাম মহোৎসব রসে অভিভূতা। অভিরাম মানে কি? হ্যাঁ, অভিরাম মানে আনন্দদায়ক, নয়নাভিরাম, নয়নকে যে আনন্দ দান করে নয়ন অভিরাম, এইরূপ অভিরাম মহোৎসব রসে অভিভূতা। যে ঝুলন মহোৎসব হবে, ঝুলন মহোৎসবর আনন্দের অভিভূতা এবং কন্দর্প সৈন্যের নিঃশেষ সৌভাগ্য হারিণী, মানে কন্দর্পদের সৌভাগ্যকে যারা হারিয়ে দিয়েছে সেই গোপী সকল, তাদের মধ্যে আবার কি এই অহংকার যে আমি আগে ঝুলবো, আগে আমাকে ঝুলবো, অহংকারটা ভালো না খারাপ? অহংকারী হওয়া ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ। কিন্তু গোপীদের অহংকারে আমি আগে ঝুলবো, আমি আগে ঝুলবো বলছে, উনি কি বর্ণনা করছেন? এরূপ অপূর্ব অহং পূর্বিকায় মনোহারিণী, তাদের যে অহংকার ভাব এইটা জীবের মনকে হরণ করবে। কেউ অহংকারী হলে আমার রেগে যায় না, এরকম কোনো অহংকার আছে নাকি? অহংকার ভাবা দিলে মনকে হরণ করবে। গোপীদের এই যে আমি আগে ঝুলবো, আমি আগে ঝুলবো, এইরূপ অপূর্ব অহং পূর্বিকায় মনোহারিণী পূর্বাপর বিচারের দ্বারা খেলায় সুবিধা সমাধানকারী, যেন সুবিধাভাবে খেলায় পূর্বপর ছোট বড় বিচার করে চারটি অঙ্গন প্রদেশে নিকটে আগমন পরা, মানে যারা এসছে সেই স্ত্রী রত্নস্বরূপা গোপী, এরা সাধারণ নয়, স্ত্রীর মধ্যে রত্নের মতন, সেই স্ত্রী রত্নস্বরূপা গোপীগণ যদি মত্ততা হেতু কৃষ্ণ ঝুলনোৎসব দেখবার যে মত্ততা, হ্যাঁ তো পাগল হয়ে গেছে যে কৃষ্ণের সঙ্গে আজ ঝুলন খেলা হবে, মত্ত মানে পাগল হয়ে গেছে। মত্ততার হেতু তারা কি করছে না, বিভিন্ন প্রকার কথা বলছে। যেরকম আমরা কখন কখন কিছুটা সভা সমিতি বসে কাউমাও কাউমাও করি না, তো তারা সেরকম বিভিন্ন রকম কথা বলছে। তাদের বিভিন্ন রকমের কথাটা এই আমাদের মতন হট্টগোল কাউমাও নাই, সেটা কিরকম হয়েছে তারা যে পরস্পর মধ্যে কথা বলছে শুনতে কিরকম না। মত্ততা হেতু কল কাকলি মুখরা, তাদের সে কণ্ঠস্বর কিরকম ছিল না, কোকিল কণ্ঠের মুক্তস্বর পরিহাসী, মানে কোকিলের যে গান তাকে যে পরিহাস করবে, তাদের কথাবার্তাগুলো হট্টগোলের মতন নাই, কোকিলের সুরকে পরিহাস করবে, অত সুন্দর সুরে তারা কথাবার্তা করছে। কোকিল কণ্ঠের মুক্তস্বর পরিহাসী কোন অনির্বচনীয় কলকল ধ্বনি উঠলেন, ধ্বনি হচ্ছিল ঠিক তখনই, ঠিক সেই সময় রাধা মাধব সেই দোল মঞ্চে দোলস্থলীতে উপস্থিত হচ্ছেন। সে রাধা মাধবের শোভা বর্ণনা করা হচ্ছে কিরকম না, মাধব কি করছেন না, তার বাম হাতকে, রাধারানী তো মাধবের বাম দিকে থাকেন, তার বাম হাতকে রাধারানীর স্কন্ধে আরোপণ করেছেন। বলাতে তখনই বাম বাহু রাধিকার স্কন্ধে ধারণ করে আর বাংশীর বিলাসে অতি সুশোভন, তার শোভা বর্ণনা করা হচ্ছে কৃষ্ণের শোভা কিরকম, আর তিনি রাধারানীর স্কন্ধে তার বাম হাত স্থাপন করে বাম হাতে বাংশী ধরেছেন। আর যখন আসছেন চারু প্রকোষ্ঠের কঙ্কনে চঞ্চলতা জন্মিয়ে, তিনি বাম হাত তো বাংশী ধরেছেন রাধারানীর স্কন্ধের উপরে আরোপণ করেছেন, ডান হাত দিয়ে কি করছে না, ডান হাত দিয়ে এটা পদ্মফুল ধরে এরকম ঘুরাচ্ছেন, পদ্মফুল ধরে ঘুরাচ্ছেন। দক্ষিণ হস্তের লীলা কমল বিঘূর্ণনে প্রাপ্ত শোভন, তার যে সুন্দর শোভা সে শোভাটি বর্ণনা করা হচ্ছে কি করে না, তার বাম হাত রাধারানীর কন্ধে আরোপণ করে বাংশি ধরেছেন, ডান হাত দিয়ে সুন্দর একটি পদ্মফুলকে ঘুরাচ্ছেন। আর যখন সে পদ্মফুল ঘুরাচ্ছেন তার হাতের কঙ্কনের চঞ্চলতার সুন্দর আওয়াজ আসছে, তো সেই শোভায় শোভিত ভগবান শ্রীকৃষ্ণ। আবার কি হয়েছে তার বর্ণনা করা হচ্ছে, ভিতরে রক্ত কুঙ্কুমদ্যুতি বমনশীল তেরছা উস্মিত গুম্ফিত, উস্মিত তটে গুম্ফিত ময়ূরপুছ নয়ন লোভন, তার কপালে হ্যাঁ যে সুন্দর ময়ূরপুছ লাগানো হচ্ছে যে নয়নের আরো লোভ আরো বাড়িয়ে দিয়েছে। আর তিনি কানে কুণ্ডল পড়েছেন মকর কুণ্ডল, আর কর্ণ উৎপল, আর ফুল ঝুলিয়েছেন, যেহেতু ফুল আছে তাই ফুল যেখানে সেখানে কে থাকবে, মধুমক্ষীরা থাকবে, তো ফুলের কাছে মধুমক্ষীরা ঘুরে বেড়াচ্ছে, মধুমক্ষীরা ঘুরে বেড়াচ্ছে, তারা যখন পাখি ঘুরবে এরকম বাতাস করে না, একটা বাতাস হবে, ওই বাতাসে ফুলে ফুলগুলো দুলছে। তাই বলা আছে মন্দ মন্দ ঘুরে বেড়ানো ভ্রমের পাখার বাতাসে জোলাইত কর্ণ উৎপল ও মকর কুণ্ডলে মনোরম, মনোরম মানে খুব মনকে হরণ করছে। স্নিগ্ধ অতি সূক্ষ্ম পরিচ্ছেদ চুম্বিতাঙ্গ, মানে ভগবান কৃষ্ণ শরীর খুব সুন্দর সূক্ষ্ম বস্ত্র পরিধান করেছে, তার শরীরে খুব সটিয়ে লাগানো আছে একদম, চুম্বিতাঙ্গ মানে চুম্বন দিলে যেরকম গায়ে গায়ে লেগে থাকে, তো সারা শরীরে ভগবান কত সুন্দর স্নিগ্ধ আর সূক্ষ্ম বস্ত্র পরিধান করেছেন, যেন চুম্বিতাঙ্গ যেন সটিয়ে তার গায়ে লাগানো আছে। কেউর কঙ্কন মনীন্দ্র কান্তিতে সুচারু, সুচারু মানে খুব সুন্দর দেখতে, কেন তার গায়ে তিনি সুন্দর কঙ্কন মনীন্দ্র সুন্দর মণি দিয়ে কঙ্কন পরিধান করেছেন, আর তার কণ্ঠ দেশে কি হয়েছে কৌস্তুভ মণি দুলাই মানে দুলছে, কণ্ঠ তটে দোলায় মানে কৌস্তুভে মন দুলছে, আর গলায় কি পড়িয়াছে না সুন্দর সাদা মতির মালা পড়িয়াছেন, আর সুন্দর সাদা মতির মালা পড়িয়াছেন, আর কৌস্তুভ মণিতে লাল, আর মতির মালাটা অত শুভ্র, আর যখন শুভ্র মতির মালার কাছে কাছে এই লাল কৌস্তুভমণি আছে, এই লাল কৌস্তুভমণির প্রভাবে এসে এই মতিগুলো লালচে লালচে ভাব দেখা যাচ্ছে, আর সেটা দেখতে আরো সুন্দর লাগছে। সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে যে কণ্ঠতটে, মানে এইখানে কণ্ঠতটে দোলায়মান কৌস্তুভের রশ্মিচয়ে, রশ্মি মানে কি ছটা, তার ছটাতে রশ্মিচয়ে রক্তিমা প্রাপ্ত, রক্তিমা মানে কি লালচে লালচে ভাব, লাল ভাব একটু হয়েছে, রক্তিমা প্রাপ্ত শ্রেষ্ঠ মৌক্তিক মালা চিত্তহারী। সে আরো দর্শনার্থের চিত্তকে হরণ করছে। লীলা বিলাস চলন পদক্ষেপে মন্দ মন্দ শব্দায়মান, ভগবান লীলা বিলাসের ভঙ্গিতে যে ধীরে ধীরে ঢুলে ঢুলে চলছেন, সে যেন পদক্ষেপ করছেন, প্রতি পদক্ষেপে কি হচ্ছে না তার কটির কিঙ্কিনি আর চরণের নূপুর বাজছে। তাই সেই কথা এখানে বলা হচ্ছে লীলা বিলাস চলন পদক্ষেপে মন্দ মন্দ শব্দায়মান মনির নূপুর, কি দিতে মনি দিয়ে নূপুর তৈরি হয়েছে, মনির নূপুর কিঙ্কিনিতে রমণীয়। আরো কি হয়েছে, ভগবান যিনি সেখানে প্রবেশ করছেন, ভগবান পান চেবাতে চেবাতে আসছেন। এই পান কে দিয়েছে না, ললিতা দেবী তার হাতে পান দিয়েছে। তাই বলা হচ্ছে যে ওষ্ঠধারে ললিতার ললিত করে গুঞ্জে দেওয়া তাম্বুল খেলি চিবানতে, তো চিবাচ্ছেন ভগবান কৃষ্ণ, ললিতা দেবী তার ললিত করে যে খিলিপান দিয়েছে তাকে চিবাতে চিবাতে আসছেন, সেখানে যেন নেশা লেগে গেছে, নেশা ধরেছে কৃষ্ণকে, বলে চেবানতে নেশা লাগা ঢুল ঢুল মূর্তি শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন। যে কৃষ্ণ সেখানে এসেছেন তো ভগবান কৃষ্ণকে দেখবার জন্য তো বহু দেবীরা সে উপস্থিত হয়েছে, আর সেই দেবীরা তো বিভিন্ন প্রকার অলঙ্কার পড়ে এসেছে, তাদের শরীর দেখতে আরো জ্যোতির্ময় আরো সুন্দর। আর ভগবান যখন প্রবেশ করেছেন তার শরীর থেকে যত জ্যোতি বেরিয়েছে, হ্যাঁ, আর সে সমস্ত জ্যোতি কি করেছে একদম ঝাঁটা দিয়ে আউট করে দিয়েছে। তো সেখানে এখানে বলা হচ্ছে, শুনলে এবার বুঝতে পারবে যে উপস্থিত স্বর্গের দেবীদের তাদের অঙ্গের জমাত মনীন্দ্র চয়কে মণিময় যষ্টি উপম নিজ অঙ্গ, তার অঙ্গকে একটা মণিময় যষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। তো তাদের সৌন্দর্যকে কৃষ্ণ নিজের এই মণিময় যষ্টিরূপক অঙ্গ দিয়ে দূর করে দিয়েছেন, করে যেন হঠাৎ নিজ প্রবেশ প্রক্ষাপিত করত মণিতরু মণ্ডপে তিনি এসে প্রবেশ করেছেন, যে আমি এলাম। এইরকম একটা ভাব যে সবাইয়ের সৌন্দর্য, সবাইয়ের সাজানো গুছানো সবকে অতিক্রম করে তিনি ভগবান কৃষ্ণ এসে সেখানে পৌঁছেছেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রবেশের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে। তো ভগবান কৃষ্ণ যখন প্রবেশ করবে তার আগে গোপীরা আসে সেখানে কি করছিল, হ্যাঁ, আমি ঝুলবো আমি ঝুলবো ভাবছিল তাদের, হ্যাঁ। তো তাদের কথাগুলি শুনতে কিরকম লাগছিল, কোকিলের ধ্বনিকে পরিহাস করেছিল। ঠিক সেখানে যে ভগবান যখন প্রবেশ করলেন ভগবানের বাম হাত আর ডান হাত দিয়ে কি করছিলেন, বাম হাত দিয়ে কি করছিলেন রাধারণীর স্কন্ধে ছিল, আর কি হয়েছিল বাঁশি ধরেছিলেন, আর ডান হাত দিয়ে কি করছিলেন, হ্যাঁ, একটা পদ্মফুল যখন ঘুরাচ্ছে তখন কি হচ্ছিল, পদ্মফুল ঘুরানোর ফলে কি হলো, হ্যাঁ, আওয়াজ হাতে যে কঙ্কন সেটা সেটা ঝুমঝুম 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 আওয়াজ হচ্ছিল। তো ভগবান যখন সেখানে আসে প্রবেশ করেছেন আর কি বর্ণনা দেওয়া হয়েছে, কি মনে রেখেছ আর কি বর্ণনা দেওয়া হয়েছে, যে কোনো একটা বর্ণনা, হ্যাঁ, কানে কি ঝুলছে, কি ঝুলছে, মকর কুণ্ডল ঝুলছে আর কর্ণ উৎপল ঝুলছে, ওটা দুলায়মান হচ্ছে, ঝুলছে কেন, কেন ঝুলছে, হ্যাঁ, সেখানে ভ্রমেররা ঘুরছে তো তাদের পাখার বাতাসে এটাও ঝুলছে, আর কি মনে আছে, হ্যাঁ, কণ্ঠে কি ঝুলছে, কৌষ্ঠ মালা ঝুলছে, আর কণ্ঠে কি ঝুলছে? মূর্তির মালা ঝুলছে। তো মূর্তির অবস্থা কি হয়েছে? লাল লাল হয়ে গেছে, হ্যাঁ, এর প্রভাব আছে, লাল হয়ে গেছে। তারপর আর কি বর্ণনা করা হয়েছে? যেন ভগবান প্রবেশ করছেন আর তার রূপের আর কি বর্ণনা করা হয়েছে? সূক্ষ্ম স্নিগ্ধ বস্ত্র তাকে যেন সটিয়ে তার গায়ে লেগে আছে, হ্যাঁ, চুম্বিতাঙ্গ বলা আছে। আর কি বর্ণনা করা হয়েছে? পায়েতে নূপুর, মা পায়েতে মনির নূপুর ধ্বনি হচ্ছে, ঝুম 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 আওয়াজ হচ্ছে। আরো কি হয়েছে? হ্যাঁ, ললিতার ললিতা হাতে দেওয়া খিল্লি পান চাবাচ্ছেন। তো চাবাতে চাবাতে কি হয়েছে? যেন নেশা লেগে গেছে। তো তিনি সেরকম রাধারানীর কন্ধে হস্ত আরোপণ করেন, ঢুলতে ঢুলতে সেখানে পৌঁছেছেন। আর যখন প্রবেশ করেছেন, তার অঙ্গের জ্যোতি কি করছে? দেবাঙ্গনাদের দেবীদের অঙ্গের জ্যোতিকে কি করেছে? একদম দূর করে দিয়েছে। দূর করে ভগবান মাধব রাধা রানীকে সঙ্গে নিয়ে হঠাৎ নিজ প্রবেশ প্রক্ষাপিত করত মনিতরু মণ্ডপে এসে তিনি প্রবেশ করলেন। সেইভাবে আমরা ক্রমান্বয় ভাবে শুনলাম কিভাবে মণ্ডপ সাজানো হলো। দর্শনার্থীরা এসে গেল, গোপীরা এসে গেল, রাধা মাধব এসে পৌঁছে গেছেন। তো রাধা মাধব পৌঁছার পরে আমরা তারপরে আলোচনা করবো আগামীকালকে যে কিভাবে এই ঝুলন খেলা শুরু হবে, আগামীকালকে আলোচনা করব। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, শ্রী রাধা মাধব ঝুলন যাত্রা কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।